ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার রিপোর্ট।
কুষ্টিয়া জেলা শহরে সোমবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত উগ্র সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জিএমবির এক আঞ্চলিক নেতা নিহত হয়েছেন।
তাছাড়াও আমাদের ঢাকা কলকাতা সংবাদদাতাদের রিপোর্ট রয়েছে। আরো
মধ্যপ্রদেশের ভোপাল সেন্ট্রাল জেল থেকে পলাতক নিষিদ্ধ সংগঠন সিমির 8 জঙ্গিকে নিকেশ করল পুলিশ।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
আমরা অনেক মাইনরিটি ভোটারদেরকে উদ্বুদ্ধ করেছি যে ভোট দেওয়ার জন্য। অনেকে ভাবতে পারে যে ও এই অবস্থা হয়েছে, তা আমার তো যেয়ে কোনো লাভ নেই।
আপনারা প্রথমেই শুনে নেন আমাদের বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নস্ট্রিন কুইন। হিলারি ক্লিন্টন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সে সময় তার ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার সংশ্লিষ্ট তদন্তের জন্য FBI ওয়ারেন্ট সংগ্রহ করেছে। ওদিকে ডেমোক্র্যাটরা অভিযোগ করছে যে যে সময় এই নতুন তদন্তের কথা ঘোষণা করা হলো তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। FBI তদন্তকারীরা বেশ কয়েক সপ্তাহ আগে জানত যে এক পৃথক তদন্তে তারা যে ইমেলগুলো পেয়েছে তা হয়তো ক্লিন্টন ইমেলের সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু তখন তারা প্রকাশ করেনি। প্রেসিডেন্ট নির্বাচনের 11 দিন আগে FBI ওই তথ্য প্রকাশ করে। FBI এর পরিচালক জেমস কমি শুক্রবার কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তাদের এই নতুন তথ্যের কথা জানান। কমি তার চিঠিতে বলেছেন, তদন্তকারীরা গোড়াতেই জানতেন যে ওই তথ্য উল্লেখযোগ্য কিনা, কারণ ওইসব ইমেল তখনও খতিয়ে দেখা হয়নি, তাই তারা সে বিষয়ে জানতেন না। সেনেটে সংখ্যালঘু নেতা হ্যারি রিড রবিবার বলেছেন যে নির্বাচন প্রভাবিত করার জন্য কমি তার পদ ব্যবহার করেছেন। তিনি বলেন তা করায় তিনি হয়তো আইন লঙ্ঘন করেছেন। ইতিমধ্যে সারা দেশে লক্ষ লক্ষ আমেরিকান আগাম ভোট দিয়েছে। FBI এর ঘোষণায় ভোটারদের ওপর কি প্রভাব পড়বে তা এখনও সুস্পষ্ট নয়। কিন্তু শুক্রবারের ঘোষণার আগেই জনমত সমীক্ষায় দেখা যায় যে ক্লিন্টন এবং ট্রাম্পের মধ্যে পার্থক্য কমে যাচ্ছে। সোমবার নর্সিয়ার শহর কেন্দ্রে ভূমিকম্পের দরুন যে ক্ষয়ক্ষতি হয়, ইটালির কর্তৃপক্ষ তা মূল্যায়ন করা অব্যাহত রেখেছে। এর একদিন আগে শহরটি 6.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। যদিও রবিবারের ভূমিকম্প ছিল 24 আগস্টের ভূমিকম্পের চাইতে তীব্র, কেউ মারা যায়নি। অগস্টের ভূমিকম্পে 300 মানুষ প্রাণ হারায়, তবে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নর্সিয়ায় 14th শতাব্দীর বেসিলিকা অফ সেন্ট বেনেডিক্ট সহ বেশ কয়েকটি গির্জা ধ্বংস হয়ে যায়। রবিবারের ভূমিকম্পে সান ফ্রান্সিসকো গির্জা, যেটি 14th শতাব্দীতে ফ্রান্সিসকানরা নির্মাণ করে, সেটিও ধ্বংস হয়ে যায়। বাংলাদেশের কুষ্টিয়া জেলা শহরে সোমবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের এক আঞ্চলিক নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ঢাকা থেকে জানিয়েছেন জহরুল আলম।
পুলিশ নিহত ব্যক্তিকে 90 জেএমবির আঞ্চলিক কমান্ডার টুলু মোল্লা বলে শনাক্ত করেছে। পুলিশের খুলনা রেঞ্জের উপমহানপুর দর্শক SM মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, টুলু মোল্লা হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান হত্যায় জড়িত ছিল। তিনি বলেন, সানাউর হত্যার ঘটনায় জড়িত 90 জেএমবির 4 সদস্যকে শনিবার গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আজিজুল ও সাইজুদ্দিন রোববার কুষ্টিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জমানবন্দি দিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, জমানবন্দিতে তারা বলেছেন, সানাউর হত্যায় সরাসরি অংশ নেয়া 3 জন হচ্ছে বিকাশ, শফিউল ইসলাম ও হাসান। তারা 3 জনই ইতিমধ্যেই নিহত হয়েছে বলে পুলিশ জানায়। গত 20 মে কুষ্টিয়া জেলার প্রত্যন্ত গ্রাম শিশির মাঠ এলাকায় সানাউরকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের মধ্যপ্রদেশের ভোপাল সেন্ট্রাল জেল থেকে পলাতক নিষিদ্ধ সংগঠন সিমির 8 জঙ্গি পুলিশের হাতে নিহত হয়। সরকারি সূত্রের খবর, জেল থেকে পালিয়ে 10 কিলোমিটার দূরে আচারপুরা গ্রামে যায় জঙ্গিরা। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সরকারি সূত্রের খবর, জেল থেকে পালিয়ে 10 কিলোমিটার দূরে আচারপুরা গ্রামে যায় জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে গোটা গ্রাম ঘিরে ফেলে পুলিশ। জঙ্গিদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়, তখনই গুলি চালায় তারা। এরপরই 8 জঙ্গিকে পাল্টা গুলি চালিয়ে নিকেশ করা হয়। গতকাল রাত 2 থেকে 3টের মধ্যে ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালায় 8 জঙ্গি। পালানোর সময় জেলের প্রধান রক্ষী রমা শঙ্করকে গলা কেটে খুন করে তারা। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা 8 সিমি জঙ্গির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে। এই ঘটনায় প্রশ্নের মুখে জেল কর্তৃপক্ষের ভূমিকা। মধ্যপ্রদেশ সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সাসপেন্ড করা হয়েছে জেল সুপার সহ সমস্ত আধিকারিকদের। ভোপাল কেন্দ্রীয় সংশোধনাগার ভেঙে 8 সিমি জঙ্গির পালানোর জেরে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে সরিয়ে দিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রশাসন। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনায় সোমবার 9 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা থেকে জানিয়েছেন জহুরুল আলম।
ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগে রোববার নাসির নগরে 15টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। একই দিনে পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও 2টি মন্দির হামলা হয় বলে পুলিশ জানায়। শুক্রবার নাসির নগরের হরিণবেড় গ্রামের রসরা দাসের ফেসবুক পাতায় একটি পোস্ট নিয়ে ঘটনার সূত্রপাত হয় বলে স্থানীয়রা ফেসবুকে রসরাজ ইসলাম অবমাননাকর পোস্ট দিয়েছেন বলে অভিযোগ ওঠার পর পুলিশ তাকে শনিবার আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই এলাকার কতিপয় মুসলিম সংগঠনের নেতারা রসরাজের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশগুপ্ত হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানান।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
লেবাননের সংসদ সাবেক সেনাবাহিনী কমান্ডার মিশেল আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। এর ফলে ওই দেশে 2 বছরের রাজনৈতিক অচল অবস্থা আর ক্ষমতার অনুপস্থিতির অবসান ঘটল। আউনের বয়স 81 এবং তিনি লেবাননের 3য় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দেন। লেবাননে গভীরভাবে বিভাজিত রাজনৈতিক দলগুলোর প্রতি আউন প্রকৃত শরিকানার আহ্বান জানান। হেজবোল্লার ঘনিষ্ঠ মিত্র আউন 127টি ভোটের মধ্যে 83টি ভোট পান। আউন সুন্নি নেতা সাদাল হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন বলে অনুমান করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাক গুনহে এই অঙ্গীকার ব্যক্ত করেছেন যে তার প্রশাসনের প্রতি আস্থার অভাব ক্রমান্বয়ে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করছে সেটিকে তিনি দেশের জাতীয় নিরাপত্তার ক্ষতি করতে দেবেন না। প্রেসিডেন্টের মুখপাত্র জং ইয়ন কক সোমবার সাংবাদিকদের বলেন যে সরকার যে কোনো পরিস্থিতিতেই দৃঢ়ভাবে প্রস্তুত থাকার অবস্থান বজায় রাখবে। রাজনৈতিক ডামাডোলের মধ্যে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী এ সপ্তাহে তাদের বার্ষিক সামরিক মহড়া হোগাক শুরু করে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী ওই মহড়ায় অংশ নিচ্ছে। 2 বছর এই প্রথম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার রাজনৈতিক টিম দেশের রাজনৈতিক সংকট প্রশমনের লক্ষ্যে বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। বিরোধীদের প্রধান দাবি ছিল যে গণভোট বন্ধ রাখা হয়েছে তা পুনরায় সক্রিয় করা। চলতি বছর ভারতে 50,000 মানুষকে কুকুরে কামড়িয়েছে এবং হাসপাতালে তাদেরকে চিকিৎসা করতে হয়েছে। মৃত্যু হয়েছে 4 জনের। রিপোর্ট পাঠিয়েছেন এর উপর কলকাতা থেকে গৌতম গুপ্ত।
পথের কুকুরের অত্যাচারে দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ কেরল রাজ্যের মানুষ। চলতি বছরেই 50,000 মানুষকে কুকুরের কামড়ের জন্য হাসপাতালে চিকিৎসা করতে হয়েছে। এদের মধ্যে মারা গেছেন 4 জন। কেন কেবল কেরলেই সমস্যাটা এত ব্যাপক তার অবশ্য কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যায়নি। সরকার কিছুই এ ব্যাপারে করছে না এমন অভিযোগ তুলে একটি বিতর্কিত পথে কুকুর নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে কেরলের সেন্ট টমাস কলেজের প্রাক্তনীদের একটি সংগঠন। তারা ঘোষণা করেছে রাজ্যের পুরসভা ও পঞ্চায়েতগুলির মধ্যে যারা আগামী 10ই ডিসেম্বরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কুকুর মারতে পারবে তাদের ওই সংগঠন স্বর্ণমুদ্রা পুরস্কার দেবে। এই সংগঠন আগেই ঘোষণা করেছিল পাগলা কুকুর মারতে তারা কম দামে এয়ারগান সরবরাহ করতে রাজি আছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এখন টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সেলিন আহমেদের সঙ্গে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেছেন সরকার কবির উদ্দিন।
ডক্টর সেলিন আহমেদ, আপনি যেমনটি কিনা জানেন যে যুক্তরাষ্ট্রে 2016 প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা অভিযান এখন একেবারেই তুঙ্গে গিয়ে পৌঁছেছে। নির্বাচনের ভোট 8 নভেম্বর হতে আর মাত্রই এক সপ্তাহের একটুখানি বেশি বাকি রয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে আর্লি ভোট, আগাম ভোট যারা দিয়েছেন তাদের সংখ্যা প্রায় 2 কোটির মতো। ইতিমধ্যে ইমেল সার্ভার নিয়ে আবার এক বিতর্কের উদ্ভব ঘটেছে। সবকিছু মিলিয়ে কি রকম মনে হচ্ছে পরিস্থিতি আপনার কাছে?
এই ধরনের জিনিস আমি আমেরিকার ইলেকশন প্রসেসে দেখবো আমার জীবদ্দশায় এটা আমি ভাবিনি। আমি অনেকদিন, আমি 1988 আমেরিকার ডেমোক্রেটিক পার্টির সাথে হিউস্টনে নিজে একটা অর্গানাইজেশন খুলেছিলাম, সেটার নাম ছিল নিউ ইনিশিয়েটিভ ফর নিউ আমেরিকান। কারণ আমার এখানকার পলিটিক্যাল সিস্টেম এত ট্রান্সপারেন্ট, এত ভালো লেগেছিল যে আমি কিছু করতে চাই। কিন্তু আজকের এখানে এসে জেমস কমির অ্যানাউন্সমেন্টের পর থেকে কিন্তু খুব মর্মাহত এবং খুব এনথুজিয়াজমটা হারিয়ে ফেলছি মনে হচ্ছে যেন।
আপনি তো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে এবং হিউস্টনে একটি বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতা করেন, তো আপনি এই যে বললেন এই রকম বক্তব্য, কি আপনি মনে করেন যে সবাই আপনার সঙ্গে সহমত ব্যক্ত করবেন?
বেশিরভাগ লোকই
কেন,
এবং বেশিরভাগ, শুধু আমি সাউথ এশিয়ান কমিউনিটির কথা বলছি না, এখানকার যারা নাকি আমার ছাত্র ছাত্রী মহলে, আমার যারা নাকি কলিগ স্টাফ মেম্বার আমরা দেখি, যারা নাকি পরিবর্তন চায় তাদের মধ্যে এটা একটা, মিসেস ক্লিনটন যে সমস্ত জিনিসগুলো মোকাবিলা করতে হচ্ছে তাকে, একজন পুরুষ ক্যান্ডিডেটকে সেটা করতে হচ্ছে না, সেটা অনেক একদম ট্রান্সপারেন্ট এটা।
কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের, রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন এবং অনেকেই মনে করেন যে দুই পক্ষের কারো ওপরই খুব একটা আস্থা জনগণের বোধহয় নেই। কিছুটা পার্থক্য হলেও দুজনার ওপরেই আস্থা যথেষ্ট কম রয়েছে জনগণের, তো সে ব্যাপারে আপনি কি বলবেন?
আমি যেটা দেখি যে ডেমোক্রেটিক পার্টি থেকে কিন্তু মিসেস ক্লিনটনের মতো একজন কোয়ালিফাইড লোক মোকাবেলা করেনি, এটা একদমই অন্য ধরনের একজন ক্যান্ডিডেট, সেটার জন্য কোনো ম্যাচই হয় না। খালি একটা হাওয়া বদলাবার চেষ্টা করছে যে পরিবর্তন চাই, আর একটা হাওয়া তুলে দিয়েছে যে ফিয়ার, যে মুসলিমরা খারাপ, সে আইসিস হচ্ছে, একটা জুজুবুড়ির ভয় দেখিয়ে কিছু আমেরিকানকে উত্তপ্ত করে রিপাবলিকান পার্টির যে ক্যান্ডিডেট এসেছেন। এবং ওটাই আমার কাছে দুঃখজনক যে যারা দায়ী সত্যিকারের ক্যান্ডিডেট ছিল রিপাবলিকানের, 16-17 জন ক্যান্ডিডেটের কি হলো? তারা কিন্তু মিসেস ক্লিনটনের সাথে মোকাবেলার যোগ্যতা রাখে, কিন্তু তারা না এসে এমন একজন এসেছে, সেটা আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে যে মিসেস ক্লিনটনের সাথে তো তুলনাই হয় না।
জি, ইতিমধ্যে সবচেয়ে আলোচিত যে বিষয়টি উঠে এসেছে নির্বাচনী প্রচারণার, সেটা হচ্ছে ইমেল সার্ভার। এটা নিয়ে বলা হচ্ছে যে উইকিলিক্স বলছে যে আরো কিছু ইমেল তারা প্রকাশ করবে, এবং FBI এর তরফ থেকে বলা হচ্ছে যে তারা এখনো নিশ্চিত করে বলতে পারছে না যে ঠিক কি বিষয়টি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সহকারী হুমা আবেদিনের প্রাক্তন স্বামী
ইমেলগুলো। এটা যদি FBI পুরোটুকু না জেনে, জাস্ট একটু হাফ অফ দি স্টোরি কেন বলা হলো, যদি বলতোই তাহলে পুরো জিনিসটা ফ্যাক্টটাকে নিয়ে এসে তুলে ধরতো, কিন্তু এনাফ টু ড্যামেজ যে 11 দিন আগে 9 দিন আগে যে কাণ্ড কারখানাগুলো হচ্ছে সেটা ইলেকশনকে অন্যদিকে ঘুরিয়ে দেবার মতো অনেক দুঃখজনক ব্যাপার হয়ে গেল।
আপনি যেটাকে ড্যামেজিং বলছেন কোন কোন মহল থেকে সেটাকে আবার অন্যরকম একটা থিওরি দিয়ে বলা হচ্ছে যে এটা হিলারি ক্লিনটনের পক্ষেও যেতে পারে, যে সবাই মনে করবে যে উনি তো আসলে কোনো অপরাধ করেননি, কোনো দোষ করেননি, কিন্তু ওনার ঘাড়ে এরকম একটা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাতে করে অনেকের সহানুভূতি পেতে পারেন।
সহানুভূতি কিন্তু পাওয়া আর অনেক ক্ষেত্রে দেখা যায় যারা নাকি আমরা অনেক মাইনরিটি ভোটারদেরকে উদ্বুদ্ধ করেছি যে ভোট দেওয়ার জন্য, অনেকে ভাবতে পারে যে ও এই অবস্থা হয়েছে তো আমার তো যেয়ে কোনো লাভ নেই, কিন্তু এমনও আছে যারা নাকি অনেক কষ্ট করে ভোট দিতে যায়। একটা গ্রুপ আছে যে তারা বাসে করে যাচ্ছে আসতে যাচ্ছে, তাতে তখন মনের মধ্যে একটা চেতনা বোধ হতে পারে যে এরকম অবস্থায় তো আমার আর যেয়ে কি হবে।
এই সব ধরনের ইম্প্যাক্ট মিলিয়ে এখন সমীক্ষায় দেখা যাচ্ছে যে দুই প্রার্থীর মধ্যেকার সমর্থনের যে ফারাক সেই ব্যবধানটা অনেক সংকীর্ণ হয়ে এসেছে।
প্রার্থনা করি যে এবং কাজ করে যাচ্ছি যেন ভালো কিছু হয়।
হ্যাঁ নিশ্চয়ই, গণতন্ত্রের যেন জয় হয় এবং
গণতন্ত্রের জয় হয়, জুজুবুরির ভয়ে যেন আমরা কাতর না হয়ে যাই।
তো আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ।
8ই নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নানা প্রশ্নের উত্তর খুঁজতে কিভাবে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এই বিষয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ শুনুন তহবিল সংগ্রহ নিয়ে একটি প্রতিবেদন। শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
চার বছর পর ঘুরে এলো আবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বছর। প্রতি চার বছর অন্তর আমেরিকানরা ভোটের মাধ্যমে দেশটির জন্য একজন প্রেসিডেন্ট নির্বাচিত করেন। কিভাবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট?
এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে নাগরিকদের ভোটের মাধ্যমে। কিন্তু নাগরিকদের এই ভোট অনুষ্ঠিত হওয়া পর্যন্ত পাড়ি দিতে হয় লম্বা পথ, অনেকগুলো জটিল প্রক্রিয়া, সেসব শেষ হতে লেগে যায় এক বছরেরও বেশি সময়।
আর কেউ যদি প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যোগ্যতা কি লাগে, কি করতে হয়?
এই প্রশ্নের সহজ উত্তর এবং মৌলিক তিনটি শর্ত হচ্ছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রার্থীকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, বয়স হতে হবে কমপক্ষে 35 বছর, এবং যুক্তরাষ্ট্রে অন্তত 14 বছর বসবাসের প্রমাণ থাকতে হবে।
আর এইসব যোগ্যতা থাকলে ফেডারেল ইলেকশন কমিশনের ফর্ম 2, এই ফর্মটি পূরণ করে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আবেদন করা যায়, এবং প্রচারণা কমিটির জন্য ফর্ম 1 পূরণ করতে হবে। পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রতিটি রাজ্যের ভোট ব্যালটে নাম ওঠানো।
ঠিকমতো এগুলো নিশ্চিত হয়ে গেলে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আবেদনকারী অভিনন্দিত হবেন এবং আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হবে। পরের কাজ প্রার্থীর তহবিল সংগ্রহ। সফল প্রচারণা করতে হলে মোটা অঙ্কের তহবিল সংগ্রহ করতেই হবে।
তহবিল সংগ্রহ ও প্রচারণা নিয়ে আলোচনা শুনবেন আগামী কোন অধিবেশনে। বন্ধুরা মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আমাদের এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আমাদের এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে 2006 সালের প্রেসিডেন্ট নির্বাচন। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমি আবারও বলছি, 2016 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আপনাদের অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল। অংশগ্রহণের জন্য আপনারা আমাদের কাছে আগে ভাগে প্রশ্ন পাঠাতে পারেন আমাদের VOA বাংলা ইমেল ঠিকানায়, অথবা ফেসবুক ফ্যান পেজে আপনার নাম, ঠিকানা ও টেলিফোন নাম্বার উল্লেখ করে। আমরা আপনার প্রশ্ন আপনারই কণ্ঠে রেকর্ড করে নেব। আর অধিবেশন চলাকালীন সময়ে যদি আপনারা অতিথিদের প্রশ্ন করতে চান, সরাসরি প্রশ্ন করতে চান, তাহলে ফোন করতে পারেন 2026193062 এই নাম্বারে।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
আজ আমেরিকা জুড়ে হ্যালোইন উৎসব হচ্ছে। সাধারণত এই দিনে নানান রকম সাজ পোশাকে মানুষ সেজে থাকে এবং বাড়ি বাড়ি গিয়ে ক্যান্ডি সংগ্রহ করে। শুধু তাই নয়, বাড়িঘরগুলোকেও সাজানো হয় ভুতুড়ে সাজে। এবার রয়েছে হ্যালোইন নিয়েই একটি প্রতিবেদন। অক্টোবর মাসের শেষের দিকে আমেরিকায় এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়। অনেকের বাড়ির সামনে দেখা যায় বিচিত্র সব সাজসজ্জা। হ্যালোইন উপলক্ষেই এত সব আয়োজন। এই দিন ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন সাজে সেজে পাড়া প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে বলে, হ্যাঁ, এই ট্রিক অর ট্রিট বললেই সবাই তাদেরকে ক্যান্ডি দেয়। আর এর মানে হচ্ছে অনেকটা, আমাকে ক্যান্ডি দিলে আমি তোমাকে ভয় দেখাবো না। হ্যালোইনের অনেকদিন আগ থেকেই দোকানপাটি শুরু হয়ে যায় হ্যালোইনের পোশাক বিক্রি। ভূত প্রেতের সাজসজ্জা সহ কমিক বইয়ের বিভিন্ন চরিত্র, ব্যাটম্যান স্পাইডারম্যান যেমন জনপ্রিয়, তেমনি হলিউড ছায়াছবির চরিত্রগুলো হ্যালোইনের ড্রেসিং আপের জন্য বেশ জনপ্রিয়। নির্বাচন উপলক্ষে নির্বাচন পদপ্রার্থীদের মুখোশ বেশ বিক্রি হচ্ছে। এদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের মুখোশ বিক্রি হচ্ছে বেশি, সে কথাই বললেন একজন দোকানি।
Clinton is one of our top sellers right now, and Donald Trump, we already sold out of Donald Trump mask. Also what's very popular is the Obama presidential mask. We also have a pumpkin Obama Vader.
হ্যালোইনের ঘরের সাজসজ্জার আরেকটি জনপ্রিয় ডেকোরেশন হচ্ছে কুমড়ো দিয়ে জ্যাক ও ল্যান্টার্ন বানানো। এতে কুমড়োকে নকশা করে বিভিন্ন ভয়ঙ্কর মুখাকৃতি দিয়ে ভেতরে আলো জ্বালিয়ে দেয়া হয়। হাজারো বছর আগে কেল্টিক সংস্কৃতিতে অশুভ আত্মা বিতাড়িত করার বিভিন্ন রীতিনীতি পালনের উদ্দেশ্যেই হ্যালোইন উৎসব হতো। তবে বর্তমানে এখন তা ড্রেসিং আপ, অর্থাৎ বিভিন্ন ধরনের বিশেষ চরিত্রের সাজসজ্জার পোশাক পরার উৎসবে পরিণত হয়েছে। তাই এই দিনটিতে কেউ হয়তোবা সুপারম্যান হয়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখছে, কেউ হয়তোবা রাজকন্যা হয়েছে, কেউ কেউ ভূত না দেখেই ভূত সাজার চেষ্টা করছে। যাই বলুন না কেন, ক্ষণিকের জন্য হলেও নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার এক মজার উৎসব হয়ে দাঁড়িয়েছে হ্যালোইন।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার। আপনারা এখন শুনতে পাবেন যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
অক্টোবর মাসে নাইজেরিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সাফল্য অর্জিত হয়েছে। সেজন্য যুক্তরাষ্ট্র সরকার ও নাইজেরিয়া সরকারের মধ্যে নতুন স্বাক্ষরিত চুক্তিকে সাধুবাদ জানাতে হয়। নাইজেরিয়া সরকারের সঙ্গে 2015 সালে $230 কোটি যে চুক্তি স্বাক্ষরিত হয়, USAID 5 অক্টোবর তারই অনুকূলে উন্নয়ন সহায়তা বাবদ আরও অতিরিক্ত $92.73 মিলিয়ন সাহায্যের কথা ঘোষণা করেছে। আবুজায় এই সহযোগিতা চুক্তি ঘোষণার পর নাইজেরিয়ার জন্য উন্নয়ন সহায়তা বাবদ সাহায্যের পরিমাণ গিয়ে দাঁড়াল $474.74 মিলিয়ন। এই অর্থ সাহায্য স্থিতিশীল ও গণতান্ত্রিক সম্প্রদায়ের চরম দারিদ্র মোচনে অব্যাহত সহায়তা দিয়ে যাবে। কর্মোদ্যোগের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি উজ্জীবিত হবে, আরও শিক্ষিত ও স্বাস্থ্য সমৃদ্ধ জনগোষ্ঠীর সূচনা হবে এবং সুশাসন উন্নততর হবে। USAID-এর মিশন পরিচালক মাইকেল হার্বি বলেন, নাইজেরিয়া সরকারের সঙ্গে 2015 সালে স্বাক্ষরিত চুক্তির অনুকূলে আরও অতিরিক্ত সহায়তা করতে পেরে আমরা আনন্দিত বোধ করছি। আমাদের আস্থা তাদের নেতৃত্বে এই অর্থায়ন নাইজেরিয়ার জনগণের কল্যাণে প্রভূত প্রভাব ফেলবে। নাইজেরিয়ার বিশেষ নির্দিষ্ট খাতের উন্নয়ন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে USAID 2020 সাল অবধি চুক্তির বাস্তবায়নে রাজস্ব ও জাতীয় প্ল্যানিং, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি, শিক্ষা ও সরকারি পর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে সহযোগিতা দিয়ে যাচ্ছে। উন্নয়ন সহায়তা ছাড়াও যুক্তরাষ্ট্র সরকার বর্তমান সংঘাতে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় এবং নাইজেরিয়া এবং পুরো লেক বেসিন অঞ্চলে চরম খাদ্য অনিশ্চয়তার জন্য মানবিক সহায়তা প্রদান করছে। যুক্তরাষ্ট্র 2015 সালের রাজস্ব বছরে থেকে 36.60 কোটি ডলারের বেশি সহায়তা প্রদান করেছে এবং যুক্তরাষ্ট্রই এই অঞ্চলের সর্ববৃহৎ একক দ্বিপাক্ষিক মানবিক সাহায্যদাতা দেশ। ইউএসএইডি চরম দারিদ্র্য বিমোচনে এবং মজবুত গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার উন্নয়ন সহ নিরাপত্তা ও সাফল্যের লক্ষ্যে অংশীদার হয়ে কাজ করে থাকে। নাইজেরিয়ার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে যুক্তরাষ্ট্র সোশ্যাল সার্ভিসেসের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা জোরদারকরণ, স্বচ্ছ ও জবাবদিহি সুশাসন, আরও বাজারমুখী অর্থনীতি ও দায়িত্বশীল আঞ্চলিক ও ব্যবসায়ী অংশীদার হিসেবে নাইজেরিয়ার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার জনগণ এই অঞ্চল তথা বিশ্বের সমৃদ্ধির উন্নয়নে এবং জনগণের কল্যাণে নাইজেরিয়ার অংশীদার হতে পেরে গর্বিত বোধ করছে।
এতক্ষণ আপনারা যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
হিলারি ক্লিনটন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সে সময় তার ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার সংশ্লিষ্ট তদন্তের জন্য এফবিআই ওয়ারেন্ট সংগ্রহ করেছে। ওদিকে ডেমোক্র্যাটরা অভিযোগ করছে যে যে সময়ে এই নতুন তদন্তের কথা ঘোষণা করা হল তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এফবিআই তদন্তকারীরা বেশ কয়েক সপ্তাহ আগে জানত যে এক পৃথক তদন্তে তারা যে ইমেলগুলো পেয়েছে তা হয়তো ক্লিনটন ইমেলের সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু তখন তারা তা প্রকাশ করেনি। প্রেসিডেন্ট নির্বাচনের 11 দিন আগে এফবিআই ওই তথ্য প্রকাশ করে। এফবিআইয়ের পরিচালক জেমস কোমি শুক্রবার কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তাদের এই নতুন তথ্যের কথা জানান। কোমি তার চিঠিতে বলেছেন তদন্তকারীরা গোড়াতে জানতেন না যে ওই তথ্য উল্লেখযোগ্য কিনা, কারণ ওই সব ইমেল তখনও খতিয়ে দেখা হয়নি। সেনেটের সংখ্যালঘু নেতা হ্যারি রিড রবিবার বলেন যে নির্বাচন প্রভাবিত করার জন্য কোমি তার পদ ব্যবহার করেছেন। তিনি বলেন তা করায় কোমি হয়তো আইন লঙ্ঘন করেছেন। সোমবার নর্সিয়ার শহর কেন্দ্রে ভূমিকম্পের দরুন যে ক্ষয়ক্ষতি হয় ইটালির কর্তৃপক্ষ তা মূল্যায়ন করা অব্যাহত রেখেছে। এর একদিন আগে শহরটি 6.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। যদিও রবিবারের ভূমিকম্প ছিল 24 আগস্টের ভূমিকম্পের চাইতে তীব্র, কেউ মারা যায়নি। অগস্টের ভূমিকম্পে 300 মানুষ প্রাণ হারায়, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবার। নর্সিয়ায় 14th century বেসিলিকা অফ সেন্ট বেনেডিক্ট সহ বেশ কয়েকটি গির্জা ধ্বংস হয়ে যায়। রবিবারের ভূমিকম্পে সেন্ট ফ্রান্সিসকো গির্জা, যেটি 14th century ফ্রান্সিসকানরা নির্মাণ করে, সেটিও ধ্বংস হয়ে যায়। লেবাননে সংসদ সাবেক সেনাবাহিনী কমান্ডার মিশেল আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। এর ফলে ওই দেশে 2 বছরের রাজনৈতিক অচল অবস্থা আর ক্ষমতার অনুপস্থিতির অবসান ঘটল। আউনের বয়স 81 এবং তিনি লেবাননের 3rd প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দেন। লেবাননে গভীরভাবে বিভাজিত রাজনৈতিক দলগুলোর প্রতি আউন প্রকৃত শরিকানার আহ্বান জানায়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাক গুন হে এই অঙ্গীকার ব্যক্ত করেছেন যে তার প্রশাসনের প্রতি আস্থার অভাব ক্রমান্বয়ে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করছে সেটিকে তিনি দেশের জাতীয় নিরাপত্তার ক্ষতি করতে দেবেন না। প্রেসিডেন্টের মুখপাত্র জং ইয়ন কোক সোমবার সাংবাদিকদের বলেন যে সরকার যে কোনো পরিস্থিতিতেই দৃঢ়ভাবে প্রস্তুত থাকার অবস্থান বজায় রাখবে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.